রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, ছোট বড় সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আমাদের সঙ্গ দিচ্ছেন আপনারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করুক। দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে আমরা রহমতপূর্ণ প্রভাতে আল্লাহ তাআলার দয়া দীর্ঘদিন ধরে আমরা এই অনুষ্ঠান করে আসছি, আপনারাও দেখছেন আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেল প্রতিটা ঘরে ঘরে মনে হয় নিজের পরিবারের একটা সদস্য, নিজের পরিবারের এক অংশ এটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে থাকার তৌফিক দিক। দর্শক শ্রোতা, ভালো ভালো নিয়ত সহকারে আমরা ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানে অংশগ্রহণ করি, যাতে করে অনুষ্ঠান দেখা, ইলমে দিন শেখা, এটাও আমাদের সওয়াবে জারিয়া হয়ে যায়। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে আমরা একটি বিষয় নিয়েছি, খুবই সুন্দর একটি বিষয়, আর এই বিষয়টি প্রতিটা, আমি তো বলবো প্রতিটা মানুষের জানা দরকার। আর এই বিষয়ের উপরে আমাদেরকে জ্ঞান অর্জন করা দরকার, না হয়তো কখনোই আমাদের থেকে এই সমস্যা দূর হবে না আর এই সমস্যার সমাধান হবে না। আজকের বিষয় কি রেখেছি আমরা দেখবেন, সে বাবা হোক, তার মধ্যেও হতাশা কাজ করে, এক উরু উরু ভাব, হতাশা, কিছু ভালো লাগে না। বা সে মা, মায়ের মধ্যেও কখনো কখনো এরকমের হয়ে যায় কি, কিছু ভালো লাগে না, কেমন জানি লাগতেছে, কথা শুনতে ভালো লাগে না, খাবার ভালো লাগে না, মনটা কেমন কেমন জানি লাগে, এক হতাশা মানুষের মধ্যে কাজ করে। ছোট হোক বা বড় হোক, স্টুডেন্ট হোক বা টিচার হোক, কর্মচারী হোক বা মালিক পক্ষ হোক, প্রতিটা ব্যক্তির মধ্যেই আমার মনে হয় এই হতাশার এক ভাব আছে, আর এই হতাশা নিয়ে মানুষ বসবাস করে। এখন কথা হলো গিয়ে, কেন এই হতাশা, এর কারণ কি, এই হতাশা কার জন্য, কিসের জন্য, এটা একবার যদি আমরা চিন্তা করতাম। আজ আমি এখানে বসা আছি, এখানে বসে আমার মধ্যে এক হতাশা কাজ করছে, কারণটা কি? আপনি আপনার জায়গায় বসে বসে এখন মাদানী চ্যানেল দেখছেন আর হতাশাগ্রস্ত অবস্থায় আছেন, আপনার মধ্যে হতাশা কাজ করছে, এর কারণ কি? যখন আমরা এর কারণটা খুঁজে বের করতে সফল হব, তখন হতাশাও আমার থেকে হয়তোবা দূর হয়ে যাবে। আজ সমাজের মধ্যে আত্মহত্যা দিন দিন বেড়েই চলছে, কারণ কি, আর মানুষ কখন আত্মহত্যা করে এটাও আপনারা জানেন। এরপরে আরও বিভিন্ন দিক যা আছে সমাজের মধ্যে, এগুলো এক এর পিছনে এক কাজ করে, সেটা হলো হতাশা। আজ রুজি রোজগার নাই, মানুষ হতাশা, ছেলে সন্তান কথা শুনে না তো মানুষ হতাশা, এরপরে পারিবারিক ঝামেলা, মানুষ হতাশা। এই যে এক হতাশা দিন 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 বেড়েই চলেছে, এর পিছনে কারণ কি? আর হতাশা দূর করার জন্য ইসলাম আমাদেরকে কি দিয়েছে, কোন কাজে, কোন কথায়, কোন ইবাদতে আমাদের হতাশা দূর হতে পারে, এটাও একবার আমাদের চিন্তা করা উচিত। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল এমন একটি বিষয়, যখনই কোনো ব্যক্তি, হ্যাঁ আপনার মধ্যেও হতাশা, আমার মধ্যেও হতাশা, যখনই আমরা মাদানী চ্যানেলের সামনে বসি, মাদানী চ্যানেল একটু হলেও আপনার আর আমার এই হতাশাকে দূর করতে সফল হয়েছে। একজন ইসলামী ভাই, সে অনেক দূর থেকে আসছেন ফয়জানে মদিনাতে, তার উদ্দেশ্য দুইটা ছিল, একটা হলো গিয়ে শবে মেরাজের অনুষ্ঠানে অংশগ্রহণ করা, ইজতেমা জিকির নাতে, আর তার হতাশা কোনো মুবাল্লিগের সাথে শেয়ার করা। তার ফ্যামিলিতে চারজন, তিনি, তার বাচ্চার মা আর দুই ছেলে, ভিন্ন ভিন্নভাবে চারজনের হতাশার কথা তিনি বললেন, যে আমার ছোট ছেলে অনেক রাগ, লেখাপড়া ভালো করে, কাজকর্ম ভালো করে, সব কিছু ঠিক আছে, হঠাৎ করে এমনভাবে রেগে যায়, তাকে নিয়ে হতাশা আমার, কখন কিভাবে কার উপরে রেগে যায়। আচ্ছা, দ্বিতীয় কথা হলো গিয়ে, তার বড় ছেলে সব কিছু ভালো আছে, খাবার দাবার সব সময় ঠিকঠাক মতো করে, হঠাৎ করে এমন হয়ে যায় কি, হঠাৎ তার মুখ বন্ধ হয়ে যায়, মুড অন্যরকমের হয়ে যায়, সে বসে থাকে, কারোর সাথে কথা বলে না, তখন হতাশার মধ্যে পড়ে যায়, কেন এমন হলো। তার যে ওয়াইফ আছেন তার কথা বললেন, কিন্তু তাকেও দেখা যায় মাঝে মধ্যে এত দুশ্চিন্তা করে, সে তার প্রেশার লো হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে। আমিও ব্যক্তিগতভাবে যখনই কোনো কাজকর্ম শুরু করি, বিজনেস শুরু করি, কোনো ভালো কাজ করতে যাই, তো দেখা গেছে আমার মধ্যে সফলতা আসে না। এক হতাশা মানুষের মধ্যে কাজ করে। একটা ফ্যামিলিতে চারজন লোক থাকে, চারজনের ব্যাপারে যদি হতাশা থাকে, তো বলেন এখন কার মধ্যে নেই এটা? বাচ্চা ছোট তো মা বাবার মধ্যে হতাশা, না পানিতে পড়ে যায়, না কোথাও চলে যায়, না হারিয়ে যায়, না রোডে উঠে যায়, না অ্যাক্সিডেন্ট করে, ছোট বাচ্চা হতাশা। যুবক হয়ে যায়, মা বাবার তাকে নিয়েও হতাশা, না খারাপ পরিবেশের সাথে মিশে যায়, না এদিকে চলে যায়, না ওদিকে চলে যায়, কোন দিকে চলে যায়, কার উপর নারাজ হয়ে যায়, কার সাথে মারামারি করে, অর্থাৎ একটার পর একটা মানুষের মধ্যে হতাশা কাজ করতে থাকে। এখন ইসলাম যেহেতু পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা, আর এই ইসলামের মধ্যেই রয়েছে সকল কিছুর সমাধান, এই আশা করি হতাশার সমাধানও ইসলাম আমাদেরকে দিবে। হতাশার জন্য আমরা যদি চাই ইনশা আল্লাহ তালা, তবে ইসলাম থেকেই আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারবো। হ্যাঁ, খুঁজি না বিদয় আমরা পাই না, যখন খুঁজবো হতাশার কারণ আর এর সমাধান অবশ্যই আমরা পাবো ইনশা আল্লাহ তালা। আজকের বিষয় এই জন্য আমরা রেখেছি হতাশার কারণ, হতাশার কারণ আমরা ইনশা আল্লাহ তালা জানবো আজকের অনুষ্ঠান থেকে। আমাদের সাথে মোবাইল লিগে দাওয়াত ইসলামী নাইমুল হায়দার ভাই আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ, এরপরে নূর হোসেন ভাই আমাদের সাথে আছেন। আমরা মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে আজকের অনুষ্ঠান ইনশা আল্লাহ তালা হতাশার কারণ শুনবো, আর এর পূর্বে যেহেতু সবসময় আমরা কোরআনে পাকের তেলোয়াত শ্রবণ করি, আজকের অনুষ্ঠানও আপনাদেরকে ইনশা আল্লাহ তালা কোরআনে পাকের তেলোয়াত শোনানোর চেষ্টা করবো। শোয়েব আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন ইনশা আল্লাহ তালা। প্রতিদিনই আমরা যখনই অনুষ্ঠানে বসি রহমতপূর্ণ প্রভাতে, তো চেষ্টা করি আপনাদেরকে কোরআনে পাকের তেলোয়াত শোনানোর জন্য। আজকে ইনশা আল্লাহ তালা কোরআনে পাকের তেলোয়াত শ্রবণ করি আমরা ভালো ভালো নিয়ত সহকারে, যে যেখানে আছি আল্লাহ পাকের কোরআন আমরা তেলোয়াত শুনবো ভালো ভালো নিয়ত সহকারে ইনশা আল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي صدق رسوله النبي الكريم
ইনশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, যে বিষয় আজকে আমরা রেখেছি হতাশার কারণ, অনেক সময় নিজের হতাশার কারণ নিজে হয়ে যায় মানুষ। নাইম ভাই কি বলেন এ ব্যাপারে, মানুষ যে হতাশার মধ্যে পড়ে এর কারণ কিন্তু অনেক সময় নিজেই হয়ে যায়। যেমন ধরেন গিয়া কখনো কোথাও গিয়ে কারোর সাথে তর্কে জড়িয়ে রাগ এসে গেছে, কোনো ব্যক্তিকে চর মেরে দিল, রাগকে দমন করতে পারেনি, আর ওই জায়গাতে কোন ব্যবহার আমাকে করতে হবে সে বুঝতে পারিনি, না বোঝার কারণে রাগের মাথায় কোনো ব্যক্তির গায়ে হাত তুলে দিল, আর তখন ওই ব্যক্তিও তাকে পাল্টা জবাব দিয়ে দিল, দুই পক্ষের মধ্যে মারামারি হয়ে গেল, এক সময় দেখা গেছে মামলার মধ্যে জড়িয়ে গেল, পুলিশ আদালত হয়ে গেল। এখন এই যে হতাশা, এক লং টাইমের হতাশা, এর কারণ কে? আমি নিজেই। যখন ওই সময় আমার রাগটাকে আমি দমন করতে পারতাম, হাত যদি না তুলতাম, হয়তোবা এই হতাশার কারণ আমি হতাম না ইনশাআল্লাহ তাআলা। নাইম ভাইয়ের সাথে কিছু আলোচনা শুনি, এরপরে আমরা হামদে বাড়ি তালাও শুনবো। জি নাইম ভাই,
আসলে ব্যাপার হলো হতাশা, ডিপ্রেশন।
জি,
এটা এক প্রকারের রোগ। আর এই রোগের উৎপত্তিটা কোথায়? হতাশাটার উৎপত্তিটা মূলত শুরু হয় কষ্ট থেকে।
আচ্ছা,
কষ্ট থেকে, মুসিবত থেকে, পেরেশানগ্রস্ত থেকে। মুসিবত, পেরেশানি, ক্ষতিগ্রস্ত, সেটা মানুষ অনেকভাবে হতে পারে। যেমন কেউ তার আপন বস্তুকে হারালে, কিংবা এমনভাবে সে ক্ষতিগ্রস্ত হলো, কিংবা জুলুম নির্যাতনের শিকার হলো, কিংবা ব্যবসায়ের মধ্যে বড় লোকসান হলো, কিংবা কারো সন্তান ইন্তেকাল করলো, কিংবা কারো স্ত্রী ইন্তেকাল করলো, কিংবা কেউ কম বয়সের মধ্যে তার মা বাবাকে হারাই ফেললো, কিংবা মানুষের মধ্যে এমন কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার সম্মুখীন হলো, আর সম্মুখীন হওয়ার পরে দেখা যাচ্ছে সে বিভিন্নভাবে সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, ধৈর্য হারা হয়ে গিয়ে
জি
পরবর্তীতে কী হয়, সে হতাশা রোগে আক্রান্ত হয়ে পড়ে। যদি আপনি খেয়াল করেন, ডাক্তারের রিপোর্ট অনুসারে দেখবেন অধিকাংশ মানুষ কিন্তু হতাশা রোগে আক্রান্ত। এটার একটাই কারণ, তাদের মধ্যে টেনশন, যেটা বলে টেনশনটা অতিমাত্রায় কাজ করার ফলে সে হতাশাগ্রস্ত হয়ে যায়। তখন সে একসময় মানসিকভাবে বড়ই বিপর্যস্ত হয়ে পড়ে। তাকে নিজের আয়ত্তের মধ্যে রাখা, অর্থাৎ কন্ট্রোল, যেটা বলে কন্ট্রোল হারিয়ে ফেলেছে, আউট হয়ে যায়। তখন সে বিভিন্ন শারীরিকভাবে, মানসিকভাবে এত প্রেশার তার মধ্যে চলে, যার দরুন সে একসময় নিজেরকে নিজের আয়ত্তের রাখার ক্ষেত্রে সে কন্ট্রোল হারিয়ে ফেলে। তখন কি হয়তো সে আত্মহত্যাকে বেছে নেয়, নয়তো সে নিজেকে তিলে তিলে ধ্বংস করার জন্য নেশাগ্রস্তর মধ্যে চলে যাচ্ছে, নাইলে সে আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে যাচ্ছে, নাইলে সে এমন এমন কার্যকলাপের মধ্যে লিপ্ত হচ্ছে যে সমস্ত কার্যকলাপে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর নারাজ হয়ে যায়। তো বুঝতে হবে, এই যে ডিপ্রেশন, হতাশা, সেখান থেকে তাকে উদ্ধার করতে হলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া পরীক্ষা থেকে তাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। কারণ পৃথিবীর বুকে কেউ এমন নেই যে সে পরিপূর্ণ হয়ে গিয়েছে। কোনো না কোনোভাবে মানুষের মধ্যে টেনশন বিরাজমান, এটা থাকবে, এবং এটাকে কেন্দ্র করেই কিন্তু মানুষের দিন অতিবাহিত হয়। কিন্তু সেক্ষেত্রে খেয়াল করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া বিধিবিধান, এলমে দিন তাকে অর্জন করা। যেমন আপনি যদি একটা খেয়াল করেন, অনেক সময় মানুষের মধ্যে এই জিনিসটা কাজ করে যে আমার উপর কেন এত জ্বর তুফান, আমার মধ্যে কেন এত জিনিসটা হচ্ছে, আমার কেন একের পর একটা লোকসান হয়ে যাচ্ছে। সে নিজে যে হতাশাগ্রস্ত হতে 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 এগুলো আমাদের সমাজের মধ্যে চারদিকে জর্জরিত। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের থেকে পরীক্ষা নেন, সেই ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করছেন। তো মাদানী চ্যানেলের দর্শক, আমাদের জানা দরকার, যেমন দ্বিতীয় পারার সূরা বাকারার 155 থেকে 157 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, তরজমাই কাজুল ঈমান, এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ও ক্ষুধা দ্বারা, এবং কিছু ধন সম্পদ, জীবন, ফল ফসলের ঘাটতি দ্বারা, এবং সুসংবাদ শোনান ওই সব সবরকারীদেরকে, যারা হচ্ছে এমন সব লোক যে যখন তাদের উপর কোনো বিপদ এসে পড়ে তখন বলে আমরা তো আল্লাহর মালিকানাধীন এবং আমাদেরকে তারই প্রতি ফিরে যেতে হবে,
ফিরে যেতে হবে।
এসব লোক হচ্ছে তারাই যাদের উপর তাদের প্রতিপালকের দরুদ সমূহ এবং রহমত বর্ষিত হয়, আর এসব লোক সঠিক পথের উপর প্রতিষ্ঠিত।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত সুন্দর ঘোষণা আমাদের জন্য দিয়েছেন সবরকারীদের ব্যাপারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো এর জন্য মুসিবত, পেরেশানি, এখানে বলা হচ্ছে ধন সম্পদের ঘাটতি, ফসলের ঘাটতি, বিভিন্ন কিছু দ্বারা পেরেশানগ্রস্ত হওয়া, যে রোগাক্রান্ত হওয়া, এটাও তো এক প্রকারের শারীরিকভাবে সে মুসিবতের মধ্যে পড়ছে। আর সর্বক্ষেত্রে যদি সবর করে,
আল্লাহর শুকরিয়া আদায় করে,
আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল থাকে, তখন কিন্তু তার ডিপ্রেশনটা কমে যাবে,
কমে যাবে,
হতাশাটা কমে যাবে।
আসলে আমি নাইমবি একটা বিষয় দেখলাম, যখন কোনো ব্যক্তি কোনো বিষয় নিয়ে বেশি চিন্তিত হয়,
বেশি চিন্তিত,
যেমন কিছুদিন পূর্বে আমাকে একজন বলল কি, জাকির ভাই, মাদ্রাসাতে আমাকে সকাল থেকে নিয়ে এই একটা পর্যন্ত সময় দিতে হয়, পড়াতে হয় ওস্তাদ সাহেব, তিনি এরপরে আবার সেখান থেকে ফ্রি হওয়ার পরে দুইটা থেকে বা তিনটা থেকে আবার অন্য একটা জব সে করে। তো বলতেছে সারাদিন মাদ্রাসায় ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম আবার ওই জবের মধ্যে, দুইটা ভালো কাজ। তো আমি তাকে বললাম, যখন আপনি এই কাজের কাজকে ভারী মনে করবেন, কাজকে একটা নিজের দুশ্চিন্তার কারণ বানিয়ে নেবেন, তখন আপনার জন্য এটা দুশ্চিন্তা। আর যখন দেখেন যে আমি ফার্স্ট টাইমে মাদ্রাসার মধ্যে পড়াচ্ছি, টিচার হিসাবে আছি, এটা একটা সাবজেক্ট আমার জন্য, এটা শেষ হয়ে গেল, এই টাইমটা শেষ হয়ে গেল, সেকেন্ড টাইমে আমাকে যে কাজের জন্য যেতে হবে, যে কাজ করতে হবে, ওই টাইমটা আমার ওই কাজের জন্য। আপনি যদি ওই কাজটা নাও করেন, সেকেন্ড টাইমটা এমনিতেই চলে যাবে। যদি পড়তে না বসেন, ওই টাইমটা এমনিও চলে যাবে। এখন যদি এই কাজটারে বা এই পড়াটারে, ইলমেদিন অর্জনেরে, মাদানী কাফলাকে, মাদানী চ্যানেল দেখাকে এখন এটা ভারী মনে করে নেই, না এত প্রেশার নেওয়া যায় না বা এত কাজ করা যায় না, এভাবে হয় না, তখন আসলে দুশ্চিন্তার কারণ আপনার জন্য। আর যদি এটা আপনি ইজি নেন, তবে আপনার জন্য অবশ্যই ইজি। আমরা আহমদে বাড়ি তালা শ্রবণ করি, এরপরে নূর হোসেন ভাইয়ের কাছে আসবো ইনশাআল্লাহ তালা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া رسول الله والسلام عليك يا حبيب الله عرش سے نور چلا اور حرم تک پہنچا سلسلہ میرے گناہوں کا کرم تک پہنچا تو تیری میرا جانے کہاں تک پہنچا اور میری میرا جک میں تیرے قدم تک پہنچا صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ Allah 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 اللہ بندہ کے خوابہ خورا رحمت خدا تمہار بندہ کے خوابہ خورا رحمت خدا تمہار لا تقنا تو سنے چھی قرآن امرہ تمہار لا تقنا تو سنے چھی قرآن امرہ تمہار اللہ 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 বঞ্চিত থাকবো কেন মন ভরে আমরা নেব বঞ্চিত থাকবো কেন মন ভরে আমরা নেব দয়ালু আল্লাহ তুমি, দয়ালু আল্লাহ তুমি, ভিখারি মোরা তোমার। আল্লাহ 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 আল্লাহ। মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা, মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা, নবীর উম্মত মোরা বান্দা খুদা তোমার। আল্লাহ 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 আল্লাহ। থাকব যত দিন ভবে শরণ করি যেন মনে, থাকব যত দিন ভবে শরণ করি যেন মনে, এ মুখে থাকে জিকির খুদা তোমার। আল্লাহ 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 আল্লাহ। শামসু দুহা মুহাম্মদ, বদরু দুজা মুহাম্মদ, শামসু দুহা মুহাম্মদ, বদরু দুজা মুহাম্মদ, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, প্রিয় খোদা তোমার। আল্লাহ 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 আল্লাহ। অধম গোলাম পাপি বান্দা আমি তোমারি, অধম গোলাম পাপি বান্দা আমি তোমারি, যা কিছু আছে ভবে সবই খোদা তোমার। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ চাহে হামদে বাড়ি তালা শোনার মাধ্যমেও মানুষের হতাশা দূর হয়ে যায়,
অবশ্যই, কারণ কিতাবের মধ্যে আসছে প্রশান্তি কোথায়। প্রশান্তি কোথায়, আমরা অনেক মাকে মনে করি প্রশান্তি কি গান বাজনা শ্রবণ করলে কি প্রশান্তি আসে, নয় নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মধ্যে
প্রশান্তি রয়েছে,
প্রশান্তি,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একই তো হৃদয়ের প্রশান্তি রয়েছে, এরপর মরিচাও দূর হয়ে যায় আল্লাহ তাআলার জিকিরের মধ্যে। নূর হোসেন ভাই আমাদের সাথে আছেন, হতাশার কারণ কি ভাই?
এটা একটা কমন ব্যাপার যেটা হচ্ছে আজকে মানুষের মধ্যে যে বিষয়টা বিরাজমান। আমরা যদি দেখি যে মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে, একটা কথা আমরা এটা সবাই পরিচিত যে মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে, তো দুনিয়াতে যখন স্বপ্ন নিয়ে বাঁচে তখন ওই স্বপ্নকে পূরণ করার চেষ্টা সবাই নিজেদেরকে নিয়োজিত রাখে। তো হয়তোবা প্রত্যেকেরই কিছু স্বপ্ন পূরণ হয়, কিছু স্বপ্ন পূরণ হয় না। তো যখন এই স্বপ্ন পূরণ না হয় এবং হয়তোবা মন মতো নিজের ফলটা সে ভোগ করতে না পারে, তখন তার মধ্যে একটা মানসিক অবসাদের সৃষ্টি হয়, আর এটা কি বলে হতাশা। তো হতাশা এমন একটা বিষয়, মানুষ জীবনে ব্যর্থতা সফলতা আসবেই, সুখ দুঃখ আসবেই, এখন আমি আমার কাঙ্ক্ষিত ফল পাবো না, আর তখনই আমি হতাশার মধ্যে আক্রান্ত হব, নিজেদেরকে নিজেকে হতাশার মধ্যে ফেলে দিব, এটা সবচেয়ে বড় বোকামি। আর আফসোসের বিষয় হচ্ছে আজকে আমাদের মেজরিটি মানুষ যারা হতাশার মধ্যে এমনভাবে নিজেদেরকে নিযুক্ত করে, যেটা তাদেরকে দেখলে মনে হয় যেটা তার জন্য লাস্ট স্টেপ, তার মধ্যে আর কোনো বাঁচার কোনো উপায় নেই। হ্যাঁ, হতাশায় এমনভাবে সে নিজেকে জর্জরিত করে ফেলে, তার মধ্যে এইটাই যে আমার জন্য বাঁচার কোনো উপায় নেই। আফসোসের বিষয় হচ্ছে মেজরিটি একটা বড় সংখ্যক যারা এই হতাশাগ্রস্তর কথার কারণে একটা সময় তারা সিদ্ধান্ত নেয়, যেহেতু আমার বাঁচার কোনো উপায় নেই তাহলে আমাকে আত্মহত্যা করতে হবে।
আবার অনেককে কিন্তু বলতে শোনা যায়, ভাই আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন জ্ঞানী মানুষ হয়ে এই কাজটা কিভাবে
করলেন,
কি কি উত্তর কি দেয়, ভাই কিছু করার ছিল না, আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে,
দেয়ালে ঠেকে গেছে,
কি অবস্থা,
এই জন্য আমাকে সিদ্ধান্ত
নিতে হয়েছে।
তো এটার জন্য কয়েকটা স্টেজ আছে, যেমন করে আপনি দেখবেন যখন সে ছাত্র, তার স্টেজটা ছাত্র পর্যায়ের, সে চিন্তা করে যে আমাকে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে হবে, যদি আমি না করতে পারি তাহলে আমি মুখ দেখাবো কি করে। যখন সে তার কাঙ্ক্ষিত ফলকে অর্জন করতে না পারে তখন সে হতাশার মধ্যে পড়ে যায়, আমি তো পারলাম না,
তার চিন্তা থেকে কিন্তু তাইলে হতাশাটা
বের হয়েছে। তখন সে হতাশার মধ্যে এমনভাবে জর্জরিত হয়, সে চিন্তা করে আমার মা বাবার কাছে আমি কিভাবে মুখ দেখাবো, আমার মা বাবা কিভাবে সোসাইটিতে মুখ দেখাবে। তো দেখেন এই ফলটা তার জন্য ছিল, তার কর্মের ফল হয়তো বা, সে যেভাবে পড়াশোনা করেছে অথবা তার তকদিরে ছিল সেভাবে রেজাল্ট পেয়েছে, অথবা তার তকদিরে ছিল। তো এখন বিষয়টা হইতেছে আমি এটাকে কিভাবে নিচ্ছি, ইতিবাচক নাকি নেতিবাচক। তো ইতিবাচক যদি আমি নিতে পারি তাহলে আমার জন্য এটা সহজ,
সহজ
লাইফ স্টেক আমার জন্য সহজ হয়ে যাবে।
যদি আমরা ভালো ভালোভাবে নেই না, তো সেখানে হয় কি আমার লাইফটা হতে পারে আরো সুন্দর হবে,
আরো সুন্দর হবে।
আমি এবছর ফেল করেছি,
হ্যাঁ
একটা সাবজেক্ট আমার খারাপ হয়েছে, এটা নিয়ে যদি আমি হতাশায় পড়ে যাই অনেক মানুষ তো
আত্মহত্যা করে। এমনকি আপনি দেখবেন যে সে আত্মহত্যা তো করে, তা সে নিজেকে তো ধ্বংস করে, তার পরিবারটাকে
ধ্বংস করে।
তো এই যে আত্মহত্যার বিষয়টা, এটা গেলো একটা ছাত্রের জন্য একটা প্র্যাকটিক্যাল উদাহরণ, আমরা দেখি এরকম অসংখ্য আমরা উদাহরণ দেখি
এসএসসি পরীক্ষার পরে, সবাই গিয়ে আত্মহত্যার মধ্যে যাচ্ছে
না,
এটা স্টেপ বাই স্টেপ যাচ্ছে। যে আমরা যদি বর্তমান যুব সমাজকে দেখি তাহলে বেশিরভাগই দেখা যাচ্ছে ড্রাগ এডিকশনের মধ্যে যাচ্ছে, কি কারণে, সে যখন কোনো একটা কাজের মধ্যে সফলতা পাচ্ছে না, ফেলিওর হয়ে যাচ্ছে, তখন সে নিজেকে নিজে কিভাবে ধ্বংস করছে, সে নিজে
করছে
কিংবা বিভিন্ন ধরনের ফ্রেন্ডসিডিং কিংবা খারাপ বন্ধুর সঙ্গের মধ্যে পড়ে, কিংবা সে নিজেকে নিজে কিভাবে নষ্ট করছে।
এটা আমি বলেছি যেটা লাস্ট স্টেজে গিয়ে সে যখন আর কিছুই পায় না, নেশাটা তো আপনি বলেন এর আগের স্টেজ, যেটা সে নেশার মধ্যে নিজেকে এমনভাবে আক্রান্ত করে ফেলে সে আস্তে 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 আরো হতাশাগ্রস্ত হয়ে যায়, তখন লাস্টে গিয়ে লাস্ট স্টেপটা তারপর হয়ে যায় আত্মহত্যা। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এসেছে যে প্রতি বছর সারা দুনিয়াতে প্রায় 800,000 বেশির মানুষ আত্মহত্যা করতেছে এই হতাশাগ্রস্তের কারণে। এমনকি বলা হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি সেকেন্ডে কোথাও না কোথাও একজন, 40 সেকেন্ডের মধ্যে একজন মানুষ আত্মহত্যা করে। তো এদের যে ব্যাকগ্রাউন্ড, তাদের জীবন ব্যবস্থা যখন দেখা যায় যে এর আত্মহত্যার কারণ
খোঁজা হয়,
তখন দেখে যে কোনো না কোনো কারণবশত সে হতাশাগ্রস্ত ছিল, আর এই হতাশাগ্রস্ত তাকে এই স্টেপ পর্যন্ত নিয়ে গিয়েছে।
যদি ঘুরাই দেই রোশন ভাই, একটা সাবজেক্টে কোনো ছাত্র ফেল করে, যে ছাত্রর কথাটাই আমি তুলে ধরলাম,
জি জি জি,
কোনো স্টুডেন্ট একটা বিষয়ে একটা সাবজেক্টে তার রেজাল্ট খারাপ হয়েছে বা সে ফেল করেছে, যদি সে এটাকে ওই চিন্তায় না নিত কি আমার পরিবার সোসাইটিতে কিভাবে মুখ দেখাবে, আমার পরিবারের সামনে আমি কিভাবে যাব, এই সব বিষয় যদি সে এইভাবে চিন্তা না করে, সে যদি ভালোর দিকটা চিন্তা করতো, আরে এবছর একটা সাবজেক্ট খারাপ হয়েছে, কি হয়েছে, আমি লেখাপড়া বাড়িয়ে দিই, আমার পড়ার মন মানসিকতা আরো
বাড়িয়ে দিই,
যাতে করে সামনে আমার রেজাল্টটা আরো ভালো হয়। এখান থেকে যদি শিক্ষা নেই যে আমার এই বছরটা অলসতায় কাটছে, আমি বই হাতে নেই নাই, লেখাপড়া ঠিকমতো করি নাই,
নিজের মধ্যে দোষগুলোকে ফাইন্ড আউট করা, ব্যর্থতা আমার
আমার
আমার ভুলের কারণে এটা হয়েছে। তো মানুষ বলে না ভুল থেকেই শিক্ষা,
শিক্ষা
ভুল থেকে আমি শিক্ষা গ্রহণ করব,
না
ভুল থেকে আমি নিজেকে শেষ করে দিব না, ভুল মানেই নিজেকে শেষ করে দেওয়া না। তো
এই ভুলটাও মানুষকে অনেক উচ্চ লেভেলে নিয়ে যায়,
নিয়ে যেতে পারে, এরকম অসংখ্য সিরিয়াস রেকর্ড রয়েছে।
একটা বিষয় খেয়াল করতে হবে যে আমার দ্বারাই হয়েছে,
জি জি জি,
আমি ব্যর্থ, কিন্তু আমি ব্যর্থ তা বলে আমি নিজেকে নিজে শেষ করতে পারবো না। অনেক সময় ওইটাও কিন্তু হতাশার কারণ হয়ে যায় যে প্রথমে নিজে নিজের কারণ হয়ে থাকে। জাকির ভাই যেটা বলে নিজে নিজের কারণ, আমার আমার কর্মের ফল বা খারাপটাই আসছে, তার বলে কি আমি নিজেকে নিজে ধ্বংসের মুখে পতিত করবো? এটা কখনোই হতে পারে না। যেমন মানুষ যখন অভাবগ্রস্ত হয়ে পড়ে, অভাবের কারণে কিন্তু মানুষ হতাশার মধ্যে পড়ে, যখন মানুষ ঋণ করতে করতে ঋণের বোঝা যখন মাথার উপর এসে একেবারে চড়ে বসে, তখন এত ঋণগ্রস্ততার কারণে সে অভাব কি হতাশার মধ্যে পড়ে। কোনো সময় দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে যে মহাব্বত হচ্ছে না, মতানৈক্য সৃষ্টি হয়েছে বা পরিবারের মানুষের সাথে মতানৈক্য সৃষ্টি হয়েছে, সেটা এক পর্যায়ে হতাশার
কারণ হয়ে যায়।
একটা জিনিস খেয়াল করতে হবে, যখনই মতানৈক্য সৃষ্টি হচ্ছে তখন খেয়াল করতে হবে যে কারো মতের আমার মতের পক্ষে যাচ্ছে না, তখন তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে বা হালতে ছেড়ে দিয়ে যতটুকু সর্বত্র চেষ্টা করে যেতে হবে। এমন না আমি যেটা বলছি আমি যেটা চাচ্ছি সেটাই সর্বত্র হবে, তাও তো না,
তাও তো না।
আবার আরেকটা দেখতে হবে মানুষের, যখন যখন কেউ বিবাহ সন্তানের মধ্যে থাকে, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, বা মেয়েকে বিয়ে দেওয়ার উপযুক্ত পাত্র খুঁজেই পাচ্ছে না, আসলে মুকাদ্দারের মধ্যে যখন লেখা আছে যার সাথে লেখা আছে তখনই হবে,
তখন কিন্তু মানুষ কি হয়ে যায়, কথা বললেন যে
হতাশ হয়ে যাচ্ছে,
হতাশ হয়ে যায়। রিসেন্টলি একটা ঘটনা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, এই যেটা বিবাহের কথা বললেন মাজাল্লা, তো হতাশা যে কি মানে একটা খারাপ একটা জিনিস যেটা কোন অবস্থাতে নিয়ে যায়। রিসেন্টলি একটা নিউজ এসেছে এরকম পত্রিকার মধ্যে যে নিজের মেয়েকে বিয়ে দিতে পারছে না, বিয়ে না দিতে পারার কারণে মা হতাশাগ্রস্ত। তো ওই মেয়ের যে অবস্থা এমন যে সে নামাজরত অবস্থায় ছিল, ওই মার হতাশা এমনভাবে তার মধ্যে কাজ করেছে নিজের মেয়েকে নিজের হাতে সে জবাই দিয়েছে। এটা আমাদের বাংলাদেশের কথা বলছি আমি, তো দেখেন কোথায় জিনিসটা গিয়ে দাঁড়িয়েছে যে হতাশার কারণে মা নিজের কন্যাকে নিজ হাতে হত্যা করতে হচ্ছে। তো এই এখানে তাওয়াক্কুল ছিল না তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার উপরে, বিশ্বাস ছিল না, ধৈর্য ছিল না,
ধৈর্য নেই, তাওয়াক্কুল নেই।
এরপর যদি দেখেন, আপনি যদি দেখেন খেয়াল করেন, কেউ সুস্থ হচ্ছে না,
জি,
ওষুধ সেবন করেই যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু সফলতা পাচ্ছে না। বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের মধ্যে আসছে, যখন অসুস্থতা সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, সুস্থতা সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো মেডিসিন তো সেবন করা হচ্ছে, এটা আপন জায়গায় আছে, চিকিৎসা তো ঠিকঠাক করাই হচ্ছে, দেশ বিদেশে চিকিৎসাধীন মানুষ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দার যে চায় যে ইনি সুস্থ হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্থতা অর্জন করবে, তখন ওই যে মেডিসিন এবং রোগ ওটার মধ্যে নাকি একটা পর্দা থাকে, পর্দাটা সরিয়ে দেওয়া হয়, তখন সে ওই ওষুধটা গিয়ে কাজ করে, এরপর সে সুস্থতা লাভ করে। তাহলে বুঝে যে সুস্থতা সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে, অসুস্থতা সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে। একজন কি সবর করে, কেউ ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা আমার থেকে পরীক্ষা নিচ্ছে, আল্লাহ যেদিন চাবে সেদিনই কি হবে, সুস্থতা আসবে।
বাস্তবিক অর্থে নবী আম্বিয়া সাল্লামের জীবন যদি দেখি আমরা, তাহলে আমাদের ওইখান থেকে কিন্তু শিক্ষা, আজকে যে আমরা অল্পতে অল্পতে নিজেদেরকে হতাশার মধ্যে আমরা নিযুক্ত করতেছি, তো নবী আম্বিয়া আলাইহিসসালাম যারা ছিলেন উঁচু মাকামের, তারাও তো বিপদে জর্জরিত হয়েছিল, তারা কি সামান্য বিপদে নিজেদেরকে হতাশার মধ্যে নিযুক্ত করেছেন? না, তারা ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন, তারা জানতেন যে আমি যদি হতাশার মধ্যে পড়ে যাই তাহলে তো আমি ইমান থেকে হটে গেলাম, আমি যদি সবর করি তাহলে
আমি
সরে গেলাম, আমি যদি দায়িত্ববোধ নিজের মনে করে আমি যদি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি তাহলে আমি নিজের মধ্যে অটল রাখতে পারবো। তো ইসলামের নির্দেশনা কি, আমরা যে আজকে হতাশাগ্রস্ত, তো সামান্য বিষয়তে আমরা হতাশা হয়ে যাই, তো স্বপ্ন পূরণে ব্যর্থ হলে হতাশা হওয়া যাবে না। ইসলাম আমাদেরকে নির্দেশনা দেয় যে ব্যর্থতার পর আসবে কি, সফলতা,
সফলতা।
একটা উদাহরণ যে রাত পোহালেই কিন্তু দিন আসে,
রাইট,
রাত পোহালেই
অন্ধকারটা দূর হয়ে গেলেই আলোর
আলোর মুখ দেখা যায়।
একটা বিষয়টা খেয়াল রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করে, যাকে আল্লাহ তাআলা ভালোবাসে, তাকে বিভিন্ন মুসিবত পেরেশানির মধ্যে লিপ্ত করেন। কারণ কি রকম মনে হচ্ছে, একজন মানুষ সে একটা মর্যাদার মধ্যে উপনীত হওয়ার জন্য যে স্টেপ রয়েছে ইবাদত রিয়াজত, ওইটা দিয়ে সে কামিয়াব হতে পারছে না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন মুসিবত পেরেশানগ্রস্ত সে হয়ে যায়, দুনিয়ার বিভিন্ন পেরেশানের মধ্যে যখন সে লিপ্ত হয়ে যায়, তখন সে সবর করে, যে ইবাদতের মাধ্যমে সে ওই মর্যাদার মধ্যে পৌঁছাতে পারলো না, কিন্তু সে সবর করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই মর্যাদার মধ্যে পৌঁছাচ্ছেন। আমরা যদি একটু খেয়াল করি, আম্বিয়া আলাইহিসসালামের কথা আপনি বললেন যে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার প্রেরিত নবীগণ থেকে যে পরীক্ষা নিয়েছেন, আচ্ছা সবচেয়ে মর্যাদাবান কারা? আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার সম্মানিত নবীগণ। তাহলে যেখানে আল্লাহ তালার সম্মানিত নবীগণ, ইনাদের ত্যাগ, ইনাদের পরিশ্রম, ইনাদের দিনের জন্য কুরবানি, এনার এত পরিশ্রম করেছে, বলা হচ্ছে একজন নবী 900,000 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র 39 জন উম্মত পেয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনার জবানের মধ্যে কত তাসির রেখেছিলেন, ইনার কত পরিশ্রম ছিল, এটা এগুলো আমাদের জন্য শিক্ষা যে আমরা যাতে নৈরাশ না হই, আমরা যাতে হতাশাগ্রস্ত না করি যে কোনো বিষয়ে। তাদের বড় বড় মুসিবত এসে এক 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 নবীকে আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রোগাক্রান্ত করেছেন, সবাই ছেড়ে চলে গিয়েছেন, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তিনি সন্তুষ্টির মধ্যে ছিলেন। এমন এমন আল্লাহ পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কত জ্বর তুফান গিয়েছে, এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা হাবিব আলাইহিস সালাম আমাদের শিক্ষা দিয়েছে, ধৈর্যের সাথে ধৈর্যের সবরের শিক্ষা দিয়েছে। তাহলে হতাশা হওয়া কোনো কারণ নেই,
হতাশা যখনই আমাদের সামনে চলে আসবে তো আমরা এটাই ভাববো কি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এটা আমাদের জন্য পরীক্ষা,
নিয়ামত।
হ্যাঁ, নিয়ামত,
পরীক্ষা,
আল্লাহ তাআলার উপরে ভরসা আমাদেরকে রাখতে হবে। কাল বিপদ আসছে, বাস আল্লাহ তাবারক ওয়া তাআলাই এর সমাধান দিয়ে দিবেন বা এর হাল একদিন একদিন ইনশাল্লাহ হয়ে যাবে। যখনই হতাশা আসে তো আমরা মানুষকে বলে বলে বেড়াই, আজও পর্যন্ত এরকমের হয়নি কি আমি মানুষকে বললাম আর সমাধান হয়ে গেল। যখনই আসে, হ্যাঁ, এমন ব্যক্তিকে বলা যে যার কাছে সুপরামর্শ পাওয়া যাবে, শুধু তাকে বলা। আর না হয়তো জনে জনে ব্যক্তিকে বলে কি আমার এই পেরেশানি, আমি এই হতাশার মধ্যে আছি, এই সমস্যা, ওই সমস্যা, এটাও না করা। যাকে বললে আল্লাহ তার রাসুলের দরবারে দোয়া করি, আর দুনিয়াতে যাকে বললে এই সমস্যার সমাধান হতে পারে তাকেও বলি। কিছু SMS আসছে, বলি ইনশাআল্লাহ তাআলা। ফটিক সাইড থেকে একজন আমাদেরকে SMS করলেন, বললেন আজকের বিষয়টি খুবই সুন্দর, হতাশার কারণ, যখন আমরা হতাশাগ্রস্ত হই তখন আমাদের কী করণীয় একটু জানাবেন। এটাই জানাচ্ছি আপনাদেরকে, হতাশা হওয়ার পরে বা দুশ্চিন্তার মধ্যে মানুষ যখন পড়ে তখন এ থেকে বাঁচার উপায় বা কীভাবে আমরা বাঁচতে পারি। মুবাল্লিগে দাওয়াত ইসলামী সম্পর্কেই মাদানী ফুল দিচ্ছে, আর তিনি বললেন কি মিরাজের উর্দু কালাম শুনতে চাই, সাথে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আর একজন হবিগঞ্জ থেকে আমাদেরকে SMS করেছেন, তিনি বলেন আমি ইস্তেখারা করাতে চাই, রহমতপূর্ণ প্রবাতে তো ইস্তেখারা করানো হয় না, রুহানি চিকিৎসা ও ইস্তেখারা যে অনুষ্ঠান হয় সেখানে আপনি SMS করুন, আর রোগীর নাম, রোগীর মায়ের নাম লিখে দিন, ওই অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা আপনার ইস্তেখারার উত্তর পেয়ে যাবেন। আরেকজন বগুড়া থেকে আমাদেরকে SMS করলেন, তিনি বললেন তাহাজ্জুদের নামাজ পড়ি, সূরা ফাতিহা ও সূরা ইখলাস দিয়ে আমার নামাজ হবে কি? জি ইনশাআল্লাহ তা হয়ে যাবে, আশা করি আল্লাহ তাআলা কবুল করে নিক। এরপরে দোয়া চেয়েছেন, আমাদের জন্য দোয়া করবেন, তিনি নাতের রাসূল শুনতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা। আরেকজন আমাদের সাথে আছেন নরসিংদী থেকে, তিনি বলেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, একই নাতের রাসূল শুনতে চাই ইনশাআল্লাহ তাআলা। আরেকজন লেখলেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আমার দাদু শারীরিকভাবে অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সুস্থ করুক। আমরা একটি কালাম শ্রবণ করি সোহেব ভাই থেকে, এরপর ইনশাআল্লাহ তাআলা আবার আলোচনায় ফিরে আসবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মনমর পেত মনমর পেতে চায়গত মার দিদার, মন আমার পেতে চায়গত মার দিদার, প্রিয় নবী কর পূরণ আশা, সিদরাতুল মুনতাহা জান্নাত সব খানে তুমি গেলে শান শওকতে
জয় প্রদীপ
সে দানা তোমার দিদার প্রিয় নবী এসে দানা তোমার দিদার নির্জন জায়গায় কবর নূরানী বাগান কাফন পরিহিত আছে গোলাম তোমার নির্জন জায়গায় কবর আর রাতে রাধার কাফন পরিহিত আছে গোলাম তোমার থাকবে সে কিভাবে সাথী তার থাকবে সে কিভাবে একা সাথী তার কবর আলোকিত কর নূরে তোমার কবর আলোকিত
মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নিক সাথে সাথে দর্শকের কিছু কলও নিয়ে নিই এরপর ইনশাআল্লাহ তাআলা আলোচনায় আমরা আসবেন ইনশাআল্লাহ তাআলা জি দর্শকের কল শুনিয়ে দিন
বিনায়ক এক জায়গা আমি তোকে বলছি আমি একটি নাতে রচন শুনতে চাই খাজবি আব
মাশাআল্লাহ মাশাআল্লাহ পরবর্তী কল
উত্তর রায়পুর রাস্তায় বলছি একটি না শুনে দিবেন জাতীয় নাম
দূরে যাবো কেমন করে ইনশাআল্লাহ সাথেই থাকুন পরবর্তী কল
আমার নাম হলো মোহাম্মদ ফরিদ তুমি গাজীপুর দত্তপাড়া থেকে তুমি একটা নাচ শুনতে চাই প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে
আমি
বলছিলাম রাজশাহী গোদাহাড়ি থানা আমার নাম মোহাম্মদ সেলিম রেজা অনুষ্ঠান চলছিল আলোচনা শুনতে খুব ভালো লাগছে আমি প্রায় দেখি আপনাদের চ্যানেল অনুষ্ঠান দেখি ভালোই লাগে
মাশাআল্লাহ মাশাআল্লাহ সাথে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া শুক্রিয়া যত সাথে থাকবেন যত অনুষ্ঠান দেখবেন ততই আশা করি ইনশাআল্লাহ তাআলা ইলমে দিন শিখতে থাকবেন এক একটা অনুষ্ঠানে এক একটা বিষয় নিয়ে ভিন্ন ভিন্নভাবে মোবাইলে দাওয়াত ইসলামী আলোচনা করে যাতে করে আমাদের সংশোধন হয়ে যায় আমরা সুধরে যেতে পারি আমরা ভালো হয়ে যেতে পারি নেক হয়ে যেতে পারি এই উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আজকে আমাদের এই উপহার দিচ্ছে আর নাতের যে অনুরোধ করেছেন আমরা আবারও সোহেব ভাইকে সময় দেবো একটু আলোচনা করি আবার ইনশাআল্লাহ তাআলা এরপর আবার আমরা কালাম শুনবো আজকের যে বিষয় আমরা রেখেছি হতাশার কারণ অনেকগুলো কথাই আমরা শ্রবণ করলাম হতাশা কোত্থেকে শুরু হয় কীভাবে শুরু হয় আর এর প্রতিকার কী রয়েছে কীভাবে এগুলো শেষ হয়ে যায় আল্লাহ তাআলার উপরে ভরসা আর ধৈর্য ধারণের মাধ্যমেই হতাশাকে দূর করতে হবে আর এটাই নবী রসুলদের জীবনী থেকে আমরা শুনতে পাই তাদের কাছে হতাশা আসতো তাদের কাছেও পরীক্ষা আসতো তারাও পরীক্ষা দিয়েছেন তবে ধৈর্য উত্তম ব্যবহারের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সবরের মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি ভরসার মাধ্যমে তারা আল্লাহওয়ালা ব্যক্তি যারা তারাও পরীক্ষা দিচ্ছেন এখন পর্যন্ত স্বাভাবিকভাবে একজন আল্লাহওয়ালা ব্যক্তির জ্বর আর একজন সাধারণ মানুষের জ্বর যখন কোনো ব্যক্তির সাধারণ ব্যক্তি সাধারণ মানুষ তাদের জ্বর আসে তখন জ্বরকে গালাগালি করা খারাপ বলা গালমন্দ করা অধৈর্য হয়ে যাওয়া আল্লাহর উপরে অপবাদ দেওয়া সাধারণ মানুষের খাসলাত এটা হয়ে থাকে ধৈর্য নেই তাদের মধ্যে ধৈর্য হয় না
সরকার দোয়ালা মুজরব পাক আলী সালাতামের সাধারণ যে আমরা আছি আমাদের সাধারণ মানুষের চাইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিগুণ জ্বর আসতো কত গুণ দ্বিগুণ মানে বুঝতে পারছেন জ্বরের প্রভাবটা কেমন ছিল আচ্ছা একটা বিষয় এখানে যেহেতু আজকে হতাশা নিয়ে আলোচনা হচ্ছে যদি কারোর পর হতাশা সে লাস্ট স্টেপে পৌঁছে গেল, তার বেঁচে থাকার আর কোনো পথ সে খুঁজে পাচ্ছে না, বা সেটা যে কোনো কারণে হতে পারে, রোগাক্রান্ত হতে পারে, রোগের রোগ সুখে সে আর সহ্য করতে পারছে না, ঋণগ্রস্ততা, মানুষের কোনো একটা ভুলের কারণে বা সে অপদস্ত হলো বা কেউ তাকে অপমানিত করলো, অনেক ধরনের হতে পারে হতাশা।
জি,
তো শেষ পর্যন্ত দেখেন দুনিয়ার মুসিবতে কেউ মৃত্যু কামনা করে সেটা শরীয়ত অনুমতি দেয়নি। হ্যাঁ, কেউ নিজেকে নিজের গুনাহ থেকে বাঁচার জন্য ইমান ও আফিয়াতের সাথে শাহাদাতের মহাত্ম দিনেতে এবার যদি প্রত্যাশা হয় সেটা আলাদা বিষয়, কিন্তু দুনিয়ার পেরেশানির মধ্যে পড়ে, দুনিয়ার মুসিবতের মধ্যে পড়ে আল্লাহর দরবারে মৃত্যু কামনা করা সেটা শরীয়ত মানা করেছে। এখানে মৃত্যুবরণ করছে না, আল্লাহর দরবার ফরিয়াদ হচ্ছে আমার যদি মত হয়ে যেত, এরকম অনেকে বলে ফেলে, আমার যদি মত হয়ে যেত আমি আর সহ্য করতে পারছি না, যে দুনিয়ার মুসিবতে পড়ে আল্লাহর দরবারে মৃত্যু কামনা করা শরীয়ত মানা করে দেন, আর সেখানে যে নিজেকে নিজে শেষ করে দিবে, নিঃশেষ করে দিবে, তার অবস্থা কি হবে? যেমন মুসলিম শরীফের মধ্যে আসছে, সরকার দুয়ালাম হুজুর পাক আলী সালাতামের ফরমান বলছে, তোমাদের পূর্ববর্তী উম্মতদের মধ্যে এমন এক ব্যক্তি যার শরীরের মধ্যে ফোড়া উঠছিল, সে এই ফোড়ার যন্ত্রণা একেবারে সহ্য করতে পারছিল না, একেবারে এটা এত তীব্র যন্ত্রণা হয়ে গেল, তো সে কি করতে লাগলো, এই যন্ত্রণা সহ্য করতে না পারে তীর নিয়ে ওই ফোড়ার উপর কি করলো, আঘাত করলো।
আচ্ছা,
আঘাত করে সে মনে করছে এটা আঘাত করি, এমনভাবে আঘাত করলো জুড়ে রক্ত প্রবাহিত হতে লাগলো, হতে লাগলো, হতে লাগলো, সেটা বন্ধ করার আর কোনো সিস্টেমই পাওয়া গেল না, শেষ পর্যন্ত সে মৃত্যুবরণ করলো। তো বললো কি, আমাদের মালিক আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তার উপর জান্নাতকে হারাম করে দিলাম। এখানে দেখতে হবে কোনো অপারেশনের নিয়তে না, অপারেশন করা তো জায়েজ রয়েছে, অপারেশন করাতে গিয়ে যদি কারো ইন্তেকাল হয়ে যায় হায়াত ততটুকু তো আলাদা বিষয়, কিন্তু অপারেশনের কথা আসছে না, শিফা বা আরোগ্য লাভের জন্য সে এই কাজটা করে নাই, সে তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেকে নিজে কি করছে, ওই ওই ফোড়ার উপর আক্রমণ করছে, তীর দিয়ে, বিষাক্ত তীর দিয়ে আক্রমণ করছে, সে আত্মহত্যা পর্যায়ে চলে গেছে, সে আর তাকে বাঁচানো গেল না, আর আল্লাহ তাআলার ফরমান কি আসছে, সে জান্নাতে
যাবে না,
তার জান্নাত তার জন্য হারাম করে দেওয়া হবে। সেজন্য নিজেকে নিজে গলার মধ্যে ফাঁস লাগানো কিংবা লাফ দিয়ে ইন্তেকাল করে ফেলা বা ওষুধকে ওষুধ খেয়ে ফেলা, কিংবা দেখা যাচ্ছে কি সে তিলে তিলে যে কোনো নিঃশেষ করে দেওয়ার জন্য সেটা শরীয়ত
অনুমতি দিয়ে,
যেমন কিবলা শেখ তরিকাত আমির আলী সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়াকে মাদানী মুজাকারার মধ্যে একজন প্রশ্ন করলো যে হ্যাঁ আমির আলী সুন্নাত, সিগারেট যে মানুষ পান করে, সিগারেট পান করা কি সেটা জায়েজ আছে কিনা, এটা জায়েজ আছে কি না? তো কিবলা শেখ তরিকাত আমির আলী সুন্নাতের জ্ঞানের ভান্ডার মাশাআল্লাহ আল্লাহ পাক দিয়েছেন, ইনি খুব সুন্দর চমৎকার একটা প্রশ্নের উত্তর দিয়েছেন এরকমই, যেটা আজকের আমাদের বিষয়ের সাথে এটা রিলেটেড। তো ইনি বললেন কি, দেখেন সিগারেট কিন্তু জায়েজ না না জায়েজ এটা বলে না, আমির আলী সুন্নাত বলছে যে বা যে জিনিসের মাধ্যমে নিজে
ক্ষতিগ্রস্ত হয়
সেটা তো মানা রয়েছে
নিঃসন্দেহে,
এখানে হারাম হালালের বিষয় না, আমি যেটা সেবন করলে, আমি যেটা মাত্রা অতিরিক্ত খেলে কিংবা আমি মাত্রা অতিরিক্ত যে কাজটা করলে যেটা আমি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হব, আর এই ক্ষতিগ্রস্ত করে করে নিজেকে নিঃশেষ করাটা কিন্তু শরীয়ত অনুমতি দেয় না, কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। তাহলে দুনিয়ার মধ্যে মুসিবত আসবে, পেরেশানি আসবে, বিভিন্ন মুশকিলাত আসবে, এরপরও এত কিছুর মধ্যেও আল্লাহ সুবহান ওয়া তাআলার শরণ থেকে বিচ্ছুত হওয়া যাবে না।
রাইট,
তো বোঝা যাচ্ছে আমির আলী সুন্দর দিক নির্দেশ, আপনি আপনাকে নিঃশেষ করবেন কেন, মাত্র অতিরিক্ত ঠান্ডা পানি পান করা, কোল্ড ড্রিঙ্কস পান করা, আল্লাহ তালা সুস্থতা সেটা আল্লাহ তালার দরবারে অনেক বড় নিয়ামত, আমি জীবনের হায়াতের মধ্যে থাকবো আল্লাহর ইবাদত করার জন্য, কোরআন পাকের তিলাওয়াতের জন্য, দিনের দায়ী হওয়ার জন্য, আমার পরিবারের জন্য, ভালো ভালো নিয়তে, কিন্তু দেখা যাচ্ছে কি যে কোনো ভাবে যদি আমি নিজেকে নিঃশ্বাস করার জন্য চেষ্টা করি সেটা আমি কেন করব,
জেনে শুনে এই কাজগুলো করছি, আর প্রতিটা সিগারেটের প্যাকেটে লেখা থাকে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, জেনে শুনে আমরা বিষ পান করছি, জেনে শুনে আমরা খারাপটাকে নিজের মধ্যে নিচ্ছি, জেনে শুনে নিজের ভিতরটাকে ক্ষত বিক্ষত করছি, তো এটা জেনে শুনে এই জন্য দোয়া করা উচিত না, রব্বানা জালামনা আনফুসানা, দোয়াও করা উচিত আল্লাহ তাআলার দরবারে, নিজের উপর যে জুলুম করেছি আল্লাহ তা থেকে আমাকে ক্ষমা করো, আমি ক্ষমা চাচ্ছি, তওবা করছি, এভাবে করে। নূর হোসেন ভাই, হতাশার কারণ তো অনেকগুলো হয়ে থাকে,
হতাশাগ্রস্ত হয়ে যাই অল্পতেই, মর্মাহত হয়ে যায়, এই বিষয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে সান্ত্বনা দিয়েছেন, যাতে আমরা হতাশাগ্রস্ত না হই।
সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে ইরশাদ করেন যে তার সারাংশ আয়াতের অনুবাদের এরকম যে তোমরা হতাশ হইও না এবং দুঃখ করো না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। তো আল্লাহ তাআলা কিরকম সান্ত্বনা দিচ্ছে বান্দাদেরকে যে যে বিপদে আসুক না কেন, যদি সফলতা নাই আসুক, আমরা যাতে করে দুঃখ প্রকাশ না করি, হতাশ না হই, আমাদেরকে কি করতে হবে, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, তাহলে আমরা বিজয়ী হব। আর ইমানদারের সাথে হতাশা কখনো একত্রিত হতে পারে না। মুমিন যে সে কখনো হতাশার মধ্যে নিজেকে নিযুক্ত করতে পারে না, মুমিন তো তার মধ্যে অটুট বিশ্বাস থাকবে, পেরেশানি এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে উদ্ধার করে নেবে। যদি আমি হতাশাগ্রস্ত হয়ে যাই তাহলে তো আমি মুমিন হতে পারলাম না।
ইমানের তাজাল্লি দিয়ে
মোকাবেলা করা, এই জিনিসটা কিন্তু এক সময় গিয়ে শেষ রয়েছে, এই সময় কিন্তু চলে যাবে, দুঃখ পেরেশানি চলে যাবে, মুসিবত চলে যাবে, রোগ আক্রান্ত একদিন শিফা মিলবে। আচ্ছা, কিছু যদি নাই হয়, আমি দুনিয়াতে আমার সমাধান যদি নাই পাই, কিন্তু এই যে সবর করছি সেটা তো সবর করতে করতে একদিন ইন্তেকাল তো হলো, আর এই সবর নিয়ামত আমার তো জান্নাতে
চলে যাবে। একটা জিনিস দেখবেন আমাদের সমাজের মধ্যে, বিশেষ করে যুব সমাজ যারা আছে, যারা মাযাল্লা গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে, এদেরকে যখন নেকির দাওয়াত দেওয়া হয় তাদের মধ্যে একটা হতাশা কাজ করে যে ভাই আমার দ্বারা অনেক গুনাহ সংগঠিত হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। ইলমে দ্বীনের জ্ঞান না থাকার কারণে আল্লাহ তাআলার যে দয়া বান্দার প্রতি, এই জ্ঞান তার মধ্যে না থাকার কারণে তার জবান থেকে এইরকম বাক্য আসতে পারে। তো সে বলতেছে আমার পক্ষে আমার মানে যে গুনাহ আমার দ্বারা সংগঠিত হয়ে গিয়েছে যে আমাকে আল্লাহ তাআলা মাফ করবে না, আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে, এই যে একটা হতাশাগ্রস্ত। তো দেখেন আল্লাহ তাআলা কত দয়াবান বান্দার প্রতি। এখানে আল্লাহ তাআলা বান্দাকে সান্ত্বনা দিচ্ছে যে বান্দা তুমি গুনাহ তো করে নিয়েছো, হতাশাগ্রস্ত হয়ো না। তো আল্লাহ তাআলা বলতেছে যারা জীবনে প্রথম পর্যায়ে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, যখন পরবর্তী সময় গিয়ে সে হতে পারে বুঝতে উপলব্ধি করতে পারে, হোক সেটা কোনো মুবাল্লিগের বয়ানের মাধ্যমে, কিতাব পড়ে, হয়তোবা জীবনের ভুল থেকে কোনো শিক্ষা থেকে, যখন সে অনুতপ্ত হয়, উপলব্ধি করে যে আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গিয়েছে, তা আমার এখন কি উপায়, আমি কি করব, তো আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে ইরশাদ ফরমান তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহকে মাফ করবেন,
সুবহানাল্লাহ,
এবং তিনি ক্ষমাশীল পরম দয়ালু
দয়ালু, সুবহানাল্লাহ।
তো এখানে আমাদের জন্য ইমানকে আরো মজবুত করার অনেক বড় সুযোগ হয়ে গিয়েছে, আমার দ্বারা গুনাহ সংগঠিত হয়ে গিয়েছে, শয়তান আমার দ্বারা গুনাহ করিয়ে ফেলেছে, তো আমি আমার অবস্থাকে আমি জাহান্নামের দিকে যাত্রা শুরু করে দিয়েছি, কিন্তু আমার মালিক আমাকে আশ্বস্ত করতেছে, মালিক বান্দাকে ভরসা দিচ্ছে, বান্দা তুমি নিরাশ হইও না।
ওই বান্দাটা কত বড় দুর্ভাগা যে আল্লাহ তাআলার দরবার থেকে নিরাশ
হয়ে যায়, এমনও দুর্ভাগা আছে
আল্লাহর দরবার থেকে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে। আরে হতাশার খাওয়ার কি আছে, আল্লাহর প্রতি তো ভরসা রাখতে হবে।
জি 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 জি। তো আল্লাহ তাআলার যদি তাওয়াক্কুল আমরা রাখতে পারি, আল্লাহর উপর বিশ্বাস রাখতে পারি, তাহলে হয়তো আমরা ফিরে আসতে পারি। নবী আম্বিয়া আলাইহিসসালামের বিষয়ে আমরা আলোচনা করছিলাম, নবী আম্বিয়া আলাইহিসসালাম ইনারা যখন হতাশার যদি এরকম রোগের মধ্যে তাদের তারাও যদি আক্রান্ত হতো, তারা কীরকম অবস্থান তারা নিত, এ বিষয়ে যদি আমরা দেখি আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলা নবিয়েনা ওয়াইলি সালাতু আসসালামের জিন্দেগীর মধ্যে যদি আমরা দেখি যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কীরকম পরীক্ষা নিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম তিনি যে তার জীবনটি আমরা দেখেছি তাই তার সন্তান হতো না, এটা কিন্তু অনেক বড় পরীক্ষা জাকির ভাই, একটা ফ্যামিলির জন্য, পরিবারের কর্তার জন্য যে অনেক বড় পরীক্ষা যে তার সন্তান হচ্ছে না, তার বংশের যে প্রদীপ সেটা বন্ধ হয়ে গিয়েছে, আল্লাহর নবীদের কীরকম পরীক্ষা এটা আমাদের জন্য শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হতো না, তো কিন্তু তার অবস্থান কী ছিল, সে কি করেছে, কিতাবের মধ্যে এসেছে তার বয়স 100 উপনীত হয়ে গিয়েছিল এবং তার স্ত্রী 90 বছর উপনীত হয়ে গিয়েছিল, কিন্তু ওই অবস্থায়ও হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি ধৈর্যহারা হননি, তিনি হতাশ হননি, তিনি চিন্তাগ্রস্ত হননি যে আমার এত বছর হয়েছে, এত বয়স হয়ে গেছে, আমার সন্তান হয় না। তিনি ওই মুহূর্তেও যে তিনি তার এই তাওয়াক্কুল ছিল যে আল্লাহ চাইলে সম্ভব,
সম্ভব
আল্লাহ চাইলে সম্ভব, তা আল্লাহ তাআলার কত বড় দয়া যে এই অবস্থায়, এই বার্ধক্য অবস্থায়ও ইব্রাহিম আলাইহিস সালামকে, যখন ইব্রাহিম সালামের বয়স 100 বছর, তার স্ত্রীর বয়স 90 বছর, আল্লাহ তাআলা ওই বয়সে তাদেরকে সন্তান দান
করেছেন,
হযরত ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সন্তান হিসেবে তাদের কাছে প্রেরণ করেছেন। তো এখান থেকে আমাদের জন্য শিক্ষা, যারা আমরা দাম্পত্য জীবনের মধ্যে হতাশাগ্রস্ত হয়ে যাই, আমাদের সন্তান হচ্ছে না, মানুষের কাছে নিজের পেরেশানিকে তুলে ধরি, ডাক্তারের শরণাপন্ন হই, হব দরকার আছে, এটা জরুরি, এটা মাধ্যম, এটা উসিলা,
কিন্তু হতাশ
হওয়া যাবে না, আমাকে সবর করতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকিয়ে,
আল্লাহর নবী 100 বছর তার বয়স উপনীত হয়েছে, আরে সে যদি হতাশ না হয়ে ধৈর্য ধারণ করে, আমি তো তারই গোলাম, আমি তো সেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, তো আমাদের তো উচিত আমার বাবাকে ফলো করা, হ্যাঁ আব্বা আমাদের যারা উত্তরসূরি ছিল তাদেরকে ফলো করা। যদি আমরা আউলিয়া কেরামের জীবনী দেখি তারা কি করেছেন, তারাও ঠিক একই কাজ করেছেন, সবর করেছেন, ধৈর্য ধরেছেন, কিন্তু হতাশার মধ্যে উপনীত হননি। এরপর যদি আমরা দেখি হযরত ইয়াকুব আলাইহিস সালামের বিষয়, হযরত ইয়াকুব আলাইহিসসালাম ইনি কি ইনার সন্তান বিরহ যে বিষয়টা, সন্তান কত বড় নেয়ামত, সম্পদ হারা হয়ে গেলে মানুষ এতটুকু সান্ত্বনা দেয়, সম্পদ হারিয়ে গিয়েছে, সম্পদ আমার শেষ হয়ে গেছে, এটা ফিরে আসবে, ফিরে পাওয়া যাবে, যদি আমি আবার চেষ্টা করি সন্তান আসবে, সন্তান গেল তার ফিরে পাওয়া যাবে না, এক যে সন্তানটা চলে গেল সেই সন্তানটা আসবে না, হয়তো অন্য সন্তান যদি আমি ভূমিষ্ঠ হয় সেই সন্তান আসবে। তো ইয়াকুব আলাইহিসসালামের জন্য বড় পরীক্ষা ছিল ইউসুফ আলাইহিসসালামকে, হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন তার ভাইয়েরা তাকে নিয়ে যে ষড়যন্ত্র করলেন, তো ওই মুহূর্তে ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামকে হারানোর পরও তিনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করলেন, তিনি আল্লাহর উপর ভরসা করলেন, হতাশাগ্রস্ত হননি, তার অন্তরে হতাশা আসলো তিনি সেটা প্রকাশ হতে দেন
জায়গা দিতেন না,
জায়গা দিতেন না, সেটা থেকে তিনি সরে রাখতেন, তিনি এইভাবে আল্লাহ তাআলার বাণীকে সন্তানদেরকে শোনাতেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান সূরা ইউসুফের মধ্যে যে হযরত ইয়াকুব আলাইহিসসালামের বাণী, হে আমার পুত্ররা তোমরা যাও ইউসুফ আলাইহিসসালামকে তোমরা তালাশ করো এবং আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না।
সুবহানাল্লাহ,
কেমন তাওয়াক্কুল দিচ্ছে সন্তানদেরকে, শিক্ষা দিচ্ছে যে আমি কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হইনি, আমি আমার সন্তানকে হারিয়েছি, তাই বলে যে আমি হতাশাগ্রস্ত হব তা না, ফিরে আসবে। সে বলতেছে যে তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না, কেননা অবিশ্বাসী যারা অবিশ্বাসী সম্প্রদায় তারা ছাড়া আল্লাহ তাআলার রহমত থেকে কেউ নিরাশ হতে পারে না। অর্থাৎ এটা স্পষ্ট যে যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখে না কেবল তারাই কি আল্লাহ তাআলার রহমত থেকে নিজেদেরকে বঞ্চিত রাখে। যদি আমি আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আল্লাহ তাআলার একত্ববাদকে বিশ্বাস করি, আল্লাহ তাআলার রহমতকে আমার বিশ্বাস করতে হবে, এটা আমার উপর তাওয়াক্কুল রাখতে হবে যে মালিক আমাকে বিপদের পরীক্ষার মধ্যে সম্মুখীন করেছে, এই মালিক আমাকে উদ্ধার করবে, কেননা তার রহমত তার প্রতিটা বান্দা সেটা হাসিল করে নিতে পারে যদি সে সবরের মাধ্যমে সেটা নিতে পারে।
রাইট রাইট রাইট, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে নুরুসেন ভাই আমাদেরকে বিষয়টা উপস্থাপন করলেন আমাদের সামনে যে আল্লাহ তাবারক ও তাআলার ভরসা, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রাখার যে বিষয়টা রয়েছে, কয়েকটা কালামের পঙ্ক্তি শুনি আমরা, কিছু অনুরোধ ছিল, এরপরে অনুষ্ঠানের শেষের দিকেও যাব আমরা ইনশাআল্লাহ তাআলা। জি sallallahu ta'ala ala muhammad sallallahu ta'ala alayhi wa sallam
jarfi ulam mustafa salli ala muhammadin jarfi ulam mustafa salli ala তরে মোরা তারি তরে পেলম খুদা সল্লে আলা মুহাম্মদ তারি তরে হা তারি তরে পেলম খুদা সল্লে আলা মুহাম্মদ জন্নতের সব খানে লেখা
তরে অক তোমার তরে সৃজন ধরা সল্লে আদা মোহাম্মদ তোমার তরে সৃজন ধরা সল্লে আদা মোহাম্মদ জর প্রিয় নাম মুস্তফা সল্লে আদা মোহাম্মদ আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রিয় মদিনা দোরে যাব কেমন করে মদিনা বহু দূর আকা মদিনা সল্লে আলা সাইয়্যিদিনা মদিনা আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রতি বছর আশাই থাকি যাব সোনার মদিনায় মনের ব্যথা বলব গিয়ে ওহে দরদি তোমায় প্রতি বছর আশাই থাকি যাব সোনার মদিনায় মনের ব্যথা বলব গিয়ে ওহে দরদি তোমায় যাব যাব বলে আমি যাব যাব বলে আমি যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল সবাই ছেড়ে চলে গেল অখ সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না আমায় মদিনা বহু দূর আকা মদিনা বহু দূর হা মদিনা বহু দূর আল্লাহুম্মা সল্লি আলা দিনা মুহাম্মদ আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মরণকালে ধোকা দিতে আসবে যখন শয়তান দিদার দিয়ে মরে তুমি বাঁচিয়ে নিও ঈমান তুমি বিনে কেউনে আমার হে নবীদের সরদার দয়া কর আমায় তুমি হে নবী ইয়েসু জাহান মদিনা বহু দূর আকা মদিনা বহু দূর হা মদিনা বহু দূর আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা রেখেছি হতাশার কারণ, আজকাল মানুষ যদি আগে একটু চিন্তা করে কি এই যে কাজ আমি করছি বা যে পথে চলছি এখানে চলতে গিয়ে এই কাজগুলো করতে গিয়ে আমি হতাশাগ্রস্ত তো হব না, মানুষ ভুল কথা বলার কারণে হতাশার মধ্যে পড়ে যায়, মোবাইল ভুল ইউজ করার কারণে হতাশার মধ্যে পড়ে যায়, মানুষ ভুল জায়গাতে গিয়ে বিজনেস করার কারণে হতাশার মধ্যে পড়ে যায়, মানুষ ভুল কিছু শেখার কারণে হতাশার মধ্যে চলে যায়, ভুল বন্ধু বান্ধবের সাথে চলার কারণে হতাশার মধ্যে পড়ে যায়, ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে হতাশার মধ্যে পড়ে যায়। না জানি মানুষ যদি আগে চিন্তা করতো যে আমি এই কাজটা করছি, আমি এই কথাটা বলছি, আমি এখানে যাব, আমার হতাশা তো হবে না এখানে যাওয়ার কারণে, আমার ভুল হচ্ছে না, তো কিবলা শাইকে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া বলেন, এই জন্য কাজ করার আগে একবার ভাবি, একবার চিন্তা করি, কথা বলার আগে, কাজ করার আগে, যে কোনো সময় যেখানেই থাকি আমি একবার ভাবি যে আমার এই কাজটা আমি সঠিক করছি নাকি ভুল করছি। কোনো কথা বলবো একবার চিন্তা করিনি, আমি কথাটা বলছি এটা ভুল তো বলছি না, এমন জায়গাতে এমন স্থানে গিয়ে এমন কোনো কথা বলে দিলেন যেটা বলা উচিত ছিল না, অনুচিত কথা বলে দিয়েছেন,
ভাবিয়া করিও কাজ,
করিয়া ভাবিও না,
ভাবিও না। তো এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে।
রাইট,
আচ্ছা যদি হয়ে যায়, ভাবিয়া কাজ করিয়ার পরেও যদি আমার দ্বারা ভুল হয়েই যায়, তাহলে এখানে আমাকে আবার ইতিবাচক চিন্তাকে আনতে হবে,
আনতে হবে। আমার জন্য এটাই ছিল,
এটাই ছিল আমার জন্য আল্লাহ তাআলার দরবার থেকে এটাই কল্যাণ করছিল।
রাইট,
হয়তোবা আমার চোখে এটা অকল্যাণকর মনে হচ্ছে, হয়তোবা এটা আমার কর্মের ফল,
এই জন্য আমার এমন হতে পারে, এরপরে আমার জন্য ভালো কিছু আছে,
ভালো কিছু আছে।
রাইট, রাইট।
আল্লাহ তাআলার বান্দা দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাজেট কিন্তু নির্ধারণ করে দিয়েছেন।
সুবহানাল্লাহ,
এর চেয়ে একটু দানা পানি এদিক সেদিক হবে না, একটু কর্মকাণ্ড এদিক সেদিক হবে না,
প্রতিটা দানায় দানায় লেখা আছে ওই যে ব্যক্তি খাবে তার নাম। সুবহানাল্লাহ,
কারণ এখানে একটা জিনিস লাস্ট, যেহেতু যেহেতু অনুষ্ঠানের আমাদের শেষের দিকে, একটা বিষয় খেয়াল রাখতে হবে, এর থেকে পরিত্রাণ কিভাবে আমরা পাবো,
হতাশার থেকে
আমরা কিভাবে বাঁচার উপায় কি,
বাঁচার জন্য এক তো সবর করে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম, এরপর আউলিয়া কেরামগণের জীবনে বেশি বেশি আমাদের আনতে হবে, আয়ত্তের মধ্যে আনতে হবে, ইনারা সবর করেছে, ব্যাস আমাদেরকে সবর করতে হবে। এরপর আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখতে হবে যে আল্লাহ কামিয়াব দান করবেন, হয়তো আমি এটা এটা নিয়ামত দুনিয়াতে পাবো, নইলে আখিরাতে
পাবো।
এরপর হচ্ছে কি, তাদের একটা কি করতে হবে, নিজেকে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের মধ্যে নিজেকে সময়গুলো অতিবাহিত করতে হবে। যখন কেউ হতাশার মধ্যেই পড়ে গেল, তখন তার করণীয়টা কি, তখন তার উচিত হচ্ছে সে কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে যদি লেগে যায়, সে নাতে মুস্তাফার মধ্যে যদি চলে যায়, দুরুদ সালামের মধ্যে লেগে যায়, তরিকাতের মধ্যে চলে আসে, তখন সে তাসাব্বুরের শেখ, আপন পীর ও মুর্শিদের তাসাব্বুর শেখের দেয়ানা করতে যদি সে চলে যায়, তো ইনশাল্লাহ এটা দ্বারা কি হবে, তার হৃদয়ের মধ্যে প্রশান্তি লাভ করবে, যে তার হতাশা যে রূপ সেটা আস্তে আস্তে দূর হতে থাকবে। এবং ইনশাল্লাহ আল্লাহ তাআলার পথ এত দয়া করবে তাকে, সে নিজেই ফিল করতে পারবে জিনিসটা।
জাকির ভাই, কোরআনুল কারীমের সুরা লাইল এবং সুরা দোহা, একটার পর আরেকটা, 92 নম্বর সুরা হচ্ছে সুরা লাইল, আর দোহা হচ্ছে 93 নম্বর সুরা। সুরা লাইলের অর্থ হচ্ছে রাত, সুরা দোহার হচ্ছে পূর্বাহ্ন, অর্থাৎ রাত শেষেই দিনের আলো
দেখা যাবে,
অর্থাৎ বিপদ যত আমার গভীরে যাচ্ছে না, আমি দেখতেছি আমি বিপদের সম্মুখীন হয়েছি, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি, পরিত্রাণ পাচ্ছি না, আরো বেড়ে যাচ্ছে, আপনি এটা ইতিবাচক চিন্তা করেন, আমার বাড়ছে, অর্থাৎ আমার দিনের আলো আমার খুব শীঘ্রই আমি দেখবো, পেরেশানি খুব শীঘ্রই আমার থেকে চলে যাবে।
আনন্দ এবং সুখের মধ্যে থেকে মানুষ আল্লাহ রাসূলকে ভুলতে শুরু করে অনেক সময়, যে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার পরিবর্তে সে আরামায়েশের বুক বিলাসের জিন্দেগিতে এমন ভাবে বিভোর হয়ে যায়, সে কোথায় যেন উদাসীনতার মধ্যে চলে যায়। যখন সে বিপদগ্রস্ত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চান্স দিচ্ছে, তুমি আল্লাহ তাআলার দরবারে ধর্ণা দাও, তুমি আল্লাহর ইবাদতের মধ্যে লেগে যাও, তুমি কান্নাকাটির মধ্যে চলে যাও, তুমি দোয়া করো, কারণ দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। এই দোয়ার মধ্যে তুমি দুনিয়াতে যদি নাও পাও, বলা হচ্ছে দোয়া যখন কাল কিয়ামত দিন মানুষ দেখবে অবাক হয়ে যাবে, আল্লাহ যদি কাল আমার দুনিয়ার মধ্যে যদি একটা দোয়া কবুল না হতো, আজকে তো আমি সব পাইতাম।
আল্লাহ,
আমার বিশ্বাস মাদানী ছিলেন দর্শক শ্রোতা যারা প্রতিনিয়ত যারা রহমতপূর্ণ প্রভাতকে দেখে, তারা হতাশাগ্রস্ত হবে না, কেননা রহমতপূর্ণ প্রভাত আর সকালবেলা যে রহমত নাজিল হয় আল্লাহ তাআলা ফজরের পর পর, এটা যারা গ্রহণ করতে পারে না তারা সৌভাগ্যবান। এই যে সকালবেলার যে আল্লাহ তাআলা রহমত, হ্যাঁ ফজরের নামাজ জামাতে পড়া, এটা কিন্তু অনেক বড় প্রশান্তি, হতাশা আপনার দূর হয়ে যাবে, ফজরের নামাজটা পড়ে দেখেন না আপনি নিয়মিত,
যারা
আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর যারা যেটা বললেন কোন শাইখের তরিকাতের কাছে যারা বায়াত আছে, যখন তারা ফজর পরে ঘুমায় না, ইশাক চাষ পর্যন্ত তারা তাদের তরিকতের আমল করতে থাকে, আয় হ্যায় তারা রুহানি শক্তি তখন তাদের বৃদ্ধি পায়, হতাশা তাদের চলে যায়, ইশাক চাষ পড়ার মাধ্যমে তাদের তারা দিনকে সারা, এরপর তারা কর্মের মধ্যে চলে যায়, অটোমেটিকলি তাদের কাছে হতাশা চলে যায়।
আমি একটা দাওয়াত দিয়ে দিই চ্যানেলের দর্শক শ্রোতা সবাইকে, যেহেতু হতাশা থেকে বাঁচার জন্য করতে হবে কি, আল্লাহ ওয়ালাদের সঙ্গ যদি লাভ করে তো হতাশা দূর হয়ে যায়। তো মার্চ আমাদের অতিবাহিত হচ্ছে, মার্চের 17, 18, 19 বুধ বৃহস্পতি শুক্রবার, বুধবার এবং শুক্রবার কিন্তু সরকারের ছুটি, তো মাঝখানে বৃহস্পতিবার যদি আমরা ম্যানেজ করে নিতে পারি তো করে নিতে হবে, আল্লাহর রাস্তা মাদানী কাফালে সফর করি, তিন দিন ইনশাআল্লাহ আমি ব্যক্তিগতভাবে মাদানী কাফালে সফর করব এবং অনেক আশিকানা রসুল পুরা দেশব্যাপী মাদানী কাফালা সফর করবে। তো আমি রিকোয়েস্ট করব আমরা সবাই মিলে ইসলামী ভাই সবাই এবং ইসলামী বোনরা নিজের স্বামী এবং নিজের সন্তান যদি বড় হয় তাদেরকে আমরা আল্লাহর রাস্তায় তিন দিনের জন্য 17, 18, 19 মার্চ ইনশাআল্লাহ বুধ বৃহস্পতি শুক্রবার মাদানী কাফালা সফর
ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা দান করুক। কিছু দর্শকের এসএমএস ছিল শুধু হতাশা নিয়ে, ওগুলো পড়িনি, আমি রেখে দিয়েছি, শেষে কিছু শোনাবো। অনেকগুলো এসএমএস আসছে, আমি আমার সন্তানকে নিয়ে পেরেশানিতে আছি, হতাশার মধ্যে আছি, কেউ বললেন আমি পারিবারিকভাবে, কেউ বললেন বিজনেস নিয়ে, এক একজন এক একভাবে হতাশার কথা জানিয়েছেন কিন্তু সাথে ইলাজও চেয়েছেন, তার চিকিৎসাও চেয়েছেন। আমি বলবো ইনশাআল্লাহ তাআলা হতাশাগ্রস্ত যে সকল ইসলামী ভাইরা আছেন তারা ধৈর্য ধারণ করেন আর রুহানি চিকিৎসার মধ্যে আপনাদের এসএমএস করে দিন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই মোবাইল থেকে দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা অনুষ্ঠান থেকে আপনাদের হতাশা থেকে মুক্তি পাওয়ার কিছু অজিফা আপনাদেরকে বলে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। আসুন আমরা দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করি।
Ya Nabi Salam Alaika, Ya Rasul Salam Alaika, Ya Habib Salam Alaika, Salawatullah Alaika, Rahmato Ke Taj Wali, Do Jahan سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك شب اسرا
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি। রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।